ঈদ মুবারক,
ঈদ মুবারক,
ঈদ মুবারক।
ওয়াশিংটনে এখন দুপুর ১২টা, বাংলাদেশে রাত ১০টা এবং ভারতে রাত ৯:৩০। আমি সঞ্জনা ফিরোজ সবাইকে আন্তরিক প্রীতির শুভেচ্ছা জানিয়ে আজকের বাংলা অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলার ঘটনায় তৎকালীন বিএনপি সরকারকে দায়ী করেছেন।
রয়েছে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তার ইউরোপ সফরের কথা জানিয়েছেন।
এছাড়াও রয়েছে নিয়মিত ইংরেজি শিক্ষার আসর এভরিডে গ্রামার। তবে প্রথমে শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সেলিম হোসেন। প্রেসিডেন্ট হিসেবে আমেরিকানদের কাছে ডোনাল্ড ট্রাম্পের গ্রহণযোগ্যতা এখন ৪২%। মধ্যবর্তী নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে, রিপাবলিকানরা প্রেসিডেন্টের এই গ্রহণযোগ্যতার হার গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। গ্যালপ জরিপে প্রেসিডেন্টের গ্রহণযোগ্যতার হার ৪২%, অগ্রহণযোগ্যতার হার ৫২%। মনমাউথ ইউনিভার্সিটির জরিপে তাঁর গ্রহণযোগ্যতার হার ৪৩%, অগ্রহণযোগ্যতার হার ৫০%। গত সপ্তাহে গ্যালপ, কুইনিপিয়াক এবং এনপিআর পিবিএস নিউজ ডেটার মেরিস জরিপে তার গ্রহণযোগ্যতার হার ছিল যথাক্রমে ৩৯, ৩৮ এবং ৩৯। ঐতিহাসিকভাবে দায়িত্বে থাকা প্রেসিডেন্টের গ্রহণযোগ্যতা ৫০এর নিচে থাকলে তাঁর দল সাধারণত মধ্যবর্তী নির্বাচনে কিছু আসন হারায়। প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং প্রেসিডেন্ট বারাক ওবামার গ্রহণযোগ্যতা প্রেসিডেন্ট ট্রাম্পের তুলনায় খানিকটা বেশি থাকার পরও তাঁদের সময়কার মধ্যবর্তী নির্বাচনে ৫০টিরও বেশি আসন হারিয়েছিলেন। আফগানিস্তানের রাজধানী কাবুলের কূটনৈতিক এলাকায় রকেট হামলার ঘটনা ঘটেছে। প্রেসিডেন্ট আশরাফ গানির ঈদের বক্তৃতার সময় বাইরে থেকে এই রকেট হামলা হয়। কিছু রকেট প্রেসিডেন্সিয়াল প্রাসাদে এবং কিছু দূতাবাস কম্পাউন্ডে আঘাত করে। রবিবার প্রেসিডেন্ট গানি তালিবানের প্রতি ৩ মাসের জন্য অস্ত্রবিরতির আহ্বান জানান। তালিবানের পক্ষ থেকে জানানো হয় তারা ঈদুল আজহা উপলক্ষে ৪ দিনের অস্ত্রবিরতির সিদ্ধান্ত নিয়েছে, তবে তারা আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি। প্রেসিডেন্টের মুখপাত্র হারুন চাখানসুরি বলেছেন, তালিবান অস্ত্রবিরতির আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে অভিযান চলবে। নিজ দল লিবারেল পার্টির নেতৃত্বের যোগ্যতার চ্যালেঞ্জের কাছে জিতে গেলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল। অস্ট্রেলিয়ার গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর পরিকল্পনা বাতিল করবার প্রেক্ষিতে দলের রক্ষণশীলদের প্রতিবাদের পর টার্নবুল ভোটাভুটির আহ্বান জানান। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পিটার ডুটন, যিনি একদিন আগেও প্রধানমন্ত্রীর পক্ষে ছিলেন, তাঁর পক্ষ থেকে পরদিন প্রশ্নের মুখোমুখি হন টার্নবুল। লিবারেল পার্টির আইন প্রণেতা এবং হুইপ নেলো মারিনো বলেন, মঙ্গলবারের ভোটাভুটিতে টার্নবুল ৪৮-৩৫ ভোটে ডুটনকে হারিয়ে দেন। ভোটে হারার পর ডুটন মন্ত্রিত্ব ছেড়ে দেন, তবে তিনি দলীয়ভাবে বৃহস্পতিবার নাগাদ টার্নবুলের বিরুদ্ধে যে কোনো ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রে অবস্থানরত সর্বশেষ নাৎসি ষড়যন্ত্রীকে আইনগত, কূটনৈতিক এবং রাজনৈতিক প্রক্রিয়ার পর জার্মানিতে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ১৯৪৯ সালে যুক্তরাষ্ট্রে আসার পর থেকে জ্যাকিউ প্যালিজ নামের ওই ব্যক্তি নিউ ইয়র্কের কুইন্সে বসবাস করতেন। হোয়াইট হাউস বলছে, মঙ্গলবার অভিবাসন কর্তৃপক্ষ তার বহিষ্কার আদেশ ঘোষণা করে। ৯৫ বছর বয়সী প্যালিস জার্মানিতে যাওয়ার পর বাকি কী ধরনের আইনি প্রক্রিয়ার মুখোমুখি হন সেটা এখনও পরিষ্কার নয়। প্যালিজের বহিষ্কারের মধ্যে দিয়ে একটি বার্তা পরিষ্কার হয়েছে যে নাৎসি অপরাধ এবং মানবাধিকার লঙ্ঘনের মতো অপরাধে যারা জড়িত যুক্তরাষ্ট্র তাদেরকে সহ্য করবে না, যুক্তরাষ্ট্র এমন অপরাধীদের জায়গা দেবে না। প্যালিজ ১৯৫৭ সালে যুক্তরাষ্ট্রের নাগরিক হন। ২০০১ সালে তিনি বিচার বিভাগের তদন্তের মুখোমুখি হন এবং ২০০৪ সালে তাঁর নাগরিকত্বের উপর বিধিনিষেধ আরোপ করা হয়। প্যালিজের আগেও ৬৭ জন নাৎসি ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয় যুক্তরাষ্ট্র। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৪ সালের ২১শে আগস্ট রাজধানী ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলার ঘটনায় তৎকালীন বিএনপি সরকারকে দায়ী করেছেন। ঢাকা থেকে জহুরুল আলম রিপোর্ট পাঠিয়েছেন।
মঙ্গলবার ঢাকায় গ্রেনেড হামলার ১৪ বছর পূর্তি উপলক্ষে ঘটনাস্থলে একটি অস্থায়ী বেদিতে পুষ্পস্তবক অর্পণের পর সেখানে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা কর্মীদের এক সমাবেশে প্রধানমন্ত্রী বলেন,
বাংলাদেশে এই ধরনের একটা ঘটনা ক্ষমতায় থেকে বিএনপি জামাত জোট তারাই ঘটিয়েছে। খালেদা জিয়া তার ছেলে সবচেয়ে দরিদ্রতে কোনো সন্দেহ নাই, কাজে তাদের সম্পর্কে দেশবাসীকেও সজাগ থাকতে হবে।
সেদিন গ্রেনেড হামলায় মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আইবি রহমান সহ 24 জন নিহত এবং শেখ হাসিনা সহ কয়েকশো দলীয় নেতাকর্মী আহত হন। প্রধানমন্ত্রী বলেন, সেদিন আওয়ামী লীগকে চিরতরে শেষ করে দেওয়ার জন্যই এ হামলা চালানো হয়েছিল। গ্রেনেড হামলা নিয়ে যে মামলা হয়েছিল তা বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি জানান, মামলার রায় সেপ্টেম্বর মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ এ মামলার আসামি 52 জন। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব স্থানীয় 10 জন শিক্ষার্থী মঙ্গলবার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। আমির খসরুর রিপোর্ট।
এই নিয়ে বিভিন্ন মামলায় কোটা সংস্কার আন্দোলনের সাথে জড়িত 29 জন শিক্ষার্থী দুদিনে জামিনে মুক্তি পেয়েছেন। আর আদালত গত দুদিনে কোটা সংস্কার এবং নিরাপদ সড়ক আন্দোলনের সাথে সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তারকৃতদের মধ্য থেকে 83 জন শিক্ষার্থীকে জামিন দেয় এবং তারা মুক্তি পেয়েছেন। উল্লেখ্য, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে গত ফেব্রুয়ারিতে বিভিন্ন পাবলিক এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং চাকরি প্রার্থীরা কোটা সংস্কার আন্দোলন শুরু করেন এবং মে মাস পর্যন্ত ওই আন্দোলন চলতে থাকে। এরপরে তাদের অনেক বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়। এদিকে কর্তৃপক্ষ সূত্রগুলো বলছে, সরকারি চাকরিতে কোটা থাকবে কি থাকবে না সে বিষয়ে উচ্চ আদালতের রায় থাকায় উচ্চ আদালতের মতামত নেওয়া হবে। অ্যাটর্নি জেনারেল এ সম্পর্কে ইতিমধ্যে তার মতামত লিখিত আকারে দিয়েছেন। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অব আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জমি নিয়ে শিল্প উদ্যোগীরা যাতে হেনস্থার শিকার না হন সেজন্য রাজ্যের ভূমি এবং রাজস্ব দপ্তরের এক ব্লক স্তরের অধিকারীদের সতর্ক করেছেন। পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট, কলকাতা থেকে।
পশ্চিমবঙ্গে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিনিয়োগের ব্যাপারে ইউরোপে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতবার মিউনিখের পর এবার ফ্রাঙ্কফুর্ট যাবেন তিনি। আগামী 16 সেপ্টেম্বর রওনা হয়ে জার্মানি সফর সেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরের গন্তব্য ফ্রান্স। কলকাতায় অনুষ্ঠিত গতকাল এবং আজ দুদিনব্যাপী ক্ষুদ্র এবং মাঝারি শিল্প সম্মেলনের ভাষণে মুখ্যমন্ত্রী নিজেই ইউরোপ সফরের কথা জানিয়েছেন। জমি নিয়ে শিল্পোদ্যোগীরা যাতে হেনস্থার শিকার না হন সেজন্য রাজ্যের ভূমি ও রাজস্ব দপ্তরের ব্লক স্তরের আধিকারিকদেরও সতর্ক করেছেন তিনি। প্রসঙ্গত বলা যেতে পারে, বাংলার অর্থনীতিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই শিল্পের উন্নয়ন এবং এই ক্ষেত্রে লগ্নি টানতেই দুদিনের সম্মেলনের আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, বড় শিল্পের মতো ক্ষুদ্র ও মাঝারি শিল্পেও এক জানালা ব্যবস্থা চালু হবে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
পিনাকী ভট্টাচার্য নামে বাংলাদেশের সামাজিক মাধ্যমের সক্রিয় এক ব্লগার সাম্প্রতিক নিরাপদ সড়ক আন্দোলনের পর গোয়েন্দা নজরদারির আশঙ্কায় আত্মগোপনে রয়েছেন। সরকারের কড়া সমালোচক পিনাকী ভয়েস অব আমেরিকাকে জানিয়েছেন, বাংলাদেশের সপ্তাহব্যাপী শিক্ষার্থী আন্দোলনের সময় তাদের নিয়ে নানা লেখালেখি এবং বক্তব্যের পর DGFI থেকে তিনি কল পেয়েছিলেন। তিনি বলেন, তখন সরকারি দলের সমর্থক নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা করে, সেসব নিয়ে ফেসবুক এবং টুইটারে কথা বলায় আমার ধারণা সরকার আমার প্রতি ক্ষুব্ধ। 51 বছর বয়সী পিনাকির 1,53,000 ফেসবুক ফলোয়ার রয়েছে। যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনরায় জারির পর ইরানে নানা ধরনের আর্থিক প্রতারণার অভিযোগে শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসনা জানিয়েছে, মুদ্রা, স্বর্ণ, আমদানিকৃত গাড়ি এবং মোবাইল ফোন বিষয়ক নানা ধরনের প্রতারণায় তাদেরকে গ্রেফতার করা হয়। তেহরানে রেভলিউশনারি আদালতে আগামী সপ্তাহে তাদের বিচার হবে বলে জানা গেছে। বারাক ওবামা এবং তাঁর প্রশাসনের অপরাপর কর্তাদের তরফের হুমকি বিষয়ক এক গোয়েন্দা ব্রিফিংয়ে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রবেশাধিকার বন্ধ করবার বিষয়টি অস্বীকার করা সংক্রান্ত খবর অস্বীকার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্প টুইটারে বলেছেন, ফেক নিউজ ওই খবর প্রচার করেছে যাতে বলা হয়েছে ওই গোয়েন্দা ব্রিফিংয়ে প্রেসিডেন্ট ওবামার প্রবেশাধিকারে বাধা দেওয়ার জন্যে আমি বিশেষ পদক্ষেপ নিয়েছিলাম। অলিম্পিক স্বর্ণ বিজয়ী স্প্রিন্টার হুসাইন বল্ট 32তম জন্মদিন পালন করেছেন অস্ট্রেলিয়ার ফুটবল দলের সঙ্গে প্রশিক্ষণের মধ্যে দিয়ে। পেশাগত ফুটবল খেলায় স্বপ্ন পূরণ হলো তার এর মধ্যে দিয়েই। সমুদ্রপাড়ের শহর গসফোর্ডের একটি মাঠে ফুটবলে লাথি মারার মধ্যে দিয়ে তিনি দলের অপরাপর খেলোয়াড়দের সঙ্গে প্রশিক্ষণে অংশ নেন। 8 বারের জ্যামাইকান স্বর্ণ বিজয়ী তার ফুটবল খেলার পর সাংবাদিকদের বলেন, এটা দৌড়ানোর ট্র্যাকের মতোই ব্যাপার। গত বছর বল্ট ট্র্যাক থেকে অবসর নিয়েছিলেন এবং এরপর তিনি মাঝে মধ্যে ফুটবল খেলবেন এমন আশাবাদ ব্যক্ত করেছেন। এই ছিল বিশ্ব সংবাদে আমার হাতের খবরগুলো আজ।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার, 1575 কিলোহার্টজ এবং ফেসবুকে। সাবরিনা, সেলিম ভাই, আজকে ঈদের দিন, আজকে পবিত্র ঈদুল আজহা, তো আপনাদের ঈদ কেমন কাটছে আজকে?
হ্যাঁ, আজ তো ঈদের দিন, সেই কারণে আমার একটু দেরি হয়ে গেছে কাজে আসতে, কারণ সকালবেলায় তার আমার হাজব্যান্ডের সাথে আমার ছেলে, বড় ছেলে, ওর 4 বছর এবং একটু একটু কথা বলতে শিখেছে, তো মসজিদে গেল এবং সেই সাথে আমার বাবাও গেল, মানে আমার ছেলের নানাও গেলেন, তো এই কারণে একটু দেরি হয়ে গেল, কারণ ওদেরকে রেডি করালাম, তারপরে আমার ছেলে এখন একটু একটু কথা বলতে পারে, মানে বেশ কথা বলে, যেহেতু 4 বছর, তো যাওয়ার আগে বলছিল যে ঈদ মোবারক মামি, ঈদ মোবারক মামি, এটা বলছিল। এবং এর মধ্যে ওরা আবার আমাকে খুব টেক্সট মেসেজ পাঠাচ্ছে এবং ছবি পাঠাচ্ছে যে যেখানে গেল
মসজিদে। ঈদের দিনে যেরকম এই যে আজকে আমরা সবাই কাজ করছি, আমার সঙ্গে ক্যামেরায় কিন্তু কাজ করছেন সাফিউল আলম মাসুদ এবং আমাদের সফটওয়্যারে কাজ করছেন তাহিরা কিবরিয়া, প্রোডাকশনে আছেন, প্রযোজনায় আছেন তাওহিদুল ইসলাম, আমরা সবাই কিন্তু, এবং রোকেয়াপাও কিন্তু আছেন, আমরা সবাই আজকে কিন্তু ঈদের দিনে একসঙ্গে সবাই অফিসে, একটা ছোটখাটো ঈদের মতোই হচ্ছে আমাদের,
আমাদের ঈদ উদযাপন হচ্ছে আমাদের অফিসে।
ঈদ মোবারক। আচ্ছা, আমি তো পাঞ্জাবি পরে আছি, সবাই বুঝতেই পারছেন যে লাল পাঞ্জাবি, ঈদ মোবারক সবাইকে জানাচ্ছি, এবং সকালে যে অফিসে কাজ করতে এসেছি ঈদের দিন সেটা বুঝতেই পারছেন, এবং সাবরিনার মতো আমারও পরিবারের সবাই সকালবেলা নামাজ পড়তে গেছে, আর ওদিকে অন্য যারা তারা সবাই মোটামুটি ঈদের পোশাক পরেই আমরা আজকে অফিস করছি।
আমাদের সঙ্গে যোগ দিয়েছেন তিনজন, একজন তারানা আছেন আটলান্টা জর্জিয়া থেকে, নিউ ইয়র্ক থেকে আছেন বাদশা ভাই, এবং ফ্লোরিডা থেকে আছেন কুলসুম ভাবি। আমরা ওনাদের সঙ্গে এক এক করে কথা বলি। প্রথমে কুলসুম ভাবি, আপনি কি কেমন আছেন? ঈদ মুবারক।
ঈদ মুবারক।
আজকে ঈদ কেমন করছেন? আপনি বলছিলেন অনেক রান্না বান্না করেছেন, কি করবেন আজকে, আপনার কি প্ল্যান আজকে?
আমার প্ল্যান তো মসজিদ, আমরা তো সকালে মসজিদে গেছি, আমার হাজবেন্ড, আমার বাচ্চা কাচ্চা, বড় বাচ্চার স্কুলে গেছে, বড় বাচ্চার এক্সাম ছিল এই জন্য স্কুলে।
জি,
এই যে ঈদ থেকে আসলাম, আমাদের বাসায় মেহমান আসলো।
আমি শুনছিলাম আপনাদের বাড়িতে একটা বড় আয়োজন হচ্ছে, আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই আসছেন।
জি, মেহমান, এই যে আত্মীয় স্বজন, পরিচিত লোকজন।
আপনি আপনি কি আজকে উপলক্ষে, ঈদ উপলক্ষে কি রাঁধলেন?
অনেক কিছুই রান্না করা হয়েছে ঈদ উপলক্ষে, কোনটা বলবো,
সেই আমরা যেরকম পোলাও করমা খাইছি। জি,
চিকেন পোলাও, গরু, তারপরে খাসির জালা কাবাব।
জি, ভাবি আমাদের সঙ্গেই থাকুন। বাচ্চা ভাই, আপনি বলছিলেন যে আজকে ঈদের দিন হওয়া সত্ত্বেও আপনি আজকে কাজ করছেন, আপনার ব্যবসায়িক কেন্দ্রে আপনি আছেন কাজে, কেমন লাগছে নিউ ইয়র্কে আপনি আছেন ব্যবসায়িক কাজে?
আমি আসলে সকালে ঘুম থেকে উঠে ঈদের নামাজে বাচ্চাকে নিয়ে গেলাম, তারপরে সচরাচর যেটা প্রতি ঈদই আমি যেটা করি, সকাল বেলা সবাইকে নিয়ে আমি ঈদটা করি নামাজের পরে। আমার যে বাসায় থাকেন ওয়াইফ, উনি সকালে উঠে খিচুড়ি, গরুর মাংস, চিকেন, ফিন্নি, সেমাই, এগুলো রান্না করে রেডি রাখেন। আমরা এক ঝাঁক, মানে 15-20 জন এসে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, নামাজের পরেই আমরা বাসায় এসে, এইটাই আমার জন্য সবসময় এই ফার্স্ট ওয়ারি, আমরা ঈদটা শেষ করি।
সেই সত্যি চমৎকার একটি ব্যাপার যে বিদেশ বিভয়ে এভাবে ঈদ পালন করা, সত্যি চমৎকার একটি ব্যাপার। আমরা বাচ্চা ভাইয়ের ছবি দেখাতে পারছি না, দুঃখিত।
সবকিছু ইজি হয় আমার জন্য সবকিছু। আজকে আবার এমপ্লয়ি ছিল না দোকানে, অফিসে বেঙ্গালি এমপ্লয়ি যে কাজ করে উনি অফিসে।
জি,
ওই আমাদের ইচ্ছা হয় দোকান আর বাসা মিলেই ইচ্ছা হয় আর কি।
আসলে সত্যি চমৎকার একটি ব্যাপার। এবার যেতে চাই তারানার কাছে। তারানা আপা, আপনি আছেন আটলান্টা জর্জিয়াতে, আজকে ঈদ কেমন পালন করছেন?
আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আমাদের ভালোই কাটছে ঈদটা, সকালবেলা উঠে নামাজ পড়তে গেলাম সবাই মিলে, তারপরে আমার বড় ছেলে স্কুলে চলে গেল, কারণ হাই স্কুলে, তারপরে বাসায় আসলে বিকালবেলা সব বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা আছে আশেপাশে, ওরা ডিনারে আসবে ইনশাল্লাহ।
সেই সবার সঙ্গে কথা বলে খুব ভালো লাগবে, যে একটা খুব মানে ঈদের খুব সুন্দর একটি আমেজ, তাই না? যে আমরা যে বাইরে বিদেশে আছি,
প্রবাসে বসে, প্রবাসে কর্মব্যস্ততার মধ্যে আমরা সময় বের করে ঈদ করছি।
জি, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আজকে ঈদের দিনে আমাদেরকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং যেরকমটি আমরা বলছিলাম যে সবাই পরিবারের পরিজনের সঙ্গে ঈদ করার ব্যাপারটাই কিন্তু আলাদা, একটি আরেকটি অন্যরকম আনন্দের বিষয়, তাই না? আর বাচ্চাদের সঙ্গে তো আরো ভালো লাগে,
এবং বিশেষ করে প্রবাসে আমরা এই যে সময়টাকে বের করে নিচ্ছি, কারণ আমাদের তো কোনো ছুটি নেই যে ঈদে আমাদেরকে ছুটি দিচ্ছে সরকারের পক্ষ থেকে অথবা বেসরকারি পর্যায়ে, তারপরেও আমরা এই কর্মব্যস্ততার মধ্যে নিজ থেকে ছুটি নিয়ে, এমনকি আমরা এখন আজকে কাজে এসে তারপর তাড়াতাড়ি বাড়িতে যে
সকালবেলা বের হওয়ার সময় আমার মনে হচ্ছে যে আজকে তো ঈদের দিন, রাস্তাঘাট ফাঁকা থাকবে, গাড়ি নিয়ে বের হয়ে পরে মনে পড়লো না এটা তো বাংলাদেশ না, সকাল মনে ঈদের
এখানে বলে রাখা ভালো যে আমরা কোরবানির ঈদে এখানে প্রবাসে আমরা ফার্মে যে পরিবার মিলে আমরা কোন একটা ফার্মে যে আমরা কোরবানির ঈদ দিয়ে থাকি, কোরবানির ঈদে কোরবানি দিয়ে থাকি।
আচ্ছা,
এখানে তো আমরা রাস্তাঘাটে দিতে পারি না,
সেই এখানে তো
নির্দিষ্ট একটা জায়গা,
বিষয়টি আলাদা। জি, আচ্ছা, আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং দর্শককে অনেক ধন্যবাদ, আবারও ঈদ মুবারক জানাচ্ছি। এবং সেই সাথে আমাদের পরের পর্বে চলে যাচ্ছি, যেটি আমাদের ঢাকার সংবাদদাতা নাসরিন হুদা বিথি পাঠিয়েছেন যে বাংলাদেশের চামড়া ব্যবসায়ীরা প্রতি বছর প্রচুর পরিমাণে চামড়া বিদেশে রপ্তানি করে থাকেন এবং যার সিংহভাগই ঈদুল আজহার সময় সংগ্রহ করা হয়। এবারের ঈদকে সামনে রেখে চামড়া ব্যবসায়ীদের প্রস্তুতি কেমন সেটি তিনি জানাচ্ছেন, আমাদের ঢাকা সংবাদদাতা নাসরিন হুদা বিথি।
বাংলাদেশের একটি বড় শিল্প হলো গরুর কাঁচা চামড়া। বর্তমানে বিশ্বে চামড়ার বেশ চাহিদা। বাংলাদেশের চামড়া ব্যবসায়ীরা প্রতি বছর প্রচুর পরিমাণে চামড়া রপ্তানি করে থাকে যার সিংহভাগই কোরবানির সময় সংগ্রহ করা হয়ে থাকে।
যারা আমরা চামড়া ব্যবসায়ী, এই ঈদুল আজহা অর্থাৎ কোরবানি ঈদের সময় আমাদের কিন্তু চামড়ার সিংহভাগই আমরা সংগ্রহ করে থাকি। তো এর মধ্যে কখনো 50%, কখনো 55% এরকমই হয়, আমাদের সারা বছরের যা আমদানি হয় এটা। তো আমরা এবছর টার্গেট করেছি গত বছরের চেয়ে একটু বেশি।
চামড়া ব্যবসায়ীরা এবার আশা করছেন 1,20,00,000 চামড়া সংগ্রহ করতে পারবে।
গত বছর আমাদের কোরবানি হয়েছে প্রায় 1,00,000,000-এর উপরে। এবছর আমরা আশা করি আরও 20-25,00,000 কোরবানি এবছর বেশি হবে। তো সার্বিক আয়োজনের দিক যদি বিবেচনা করি আমাদের আয়োজন অনেকটা ঠিকই আছে।
চামড়া ব্যবসায়ীরা নগদ টাকার স্বল্পতার কথা তুলে ধরেছেন, তারা সরকারের সহযোগিতা আশা করছেন।
আমাদের সমস্যাটা হলো একটা জায়গায় গিয়ে, সেটা হলো আমাদের নগদ টাকার স্বল্পতা। আমরা ট্যানারি মালিকদের কাছে প্রচুর টাকা আপনার পাওনা রয়ে গেছে, সেই টাকাগুলো আমাদের যদি আর দুদিন ব্যাংকিং সময় আছে আপনার আপনার 19 আর 20, তো এই দুই দিনে যদি আমরা টাকাগুলো সংগ্রহ করতে না পারি তাহলে আমরা অনেক সমস্যার সম্মুখীন হব।
কাঁচা চামড়া ব্যবসায়ীরা চামড়া সংগ্রহ করে ট্যানারি মালিকদের কাছে বিক্রি করে, তারপর প্রসেসিং হয়ে বিদেশে রপ্তানি হয়ে থাকে।
এক্সপোর্ট তো হচ্ছে ইউরোপ এবং এশিয়ার, আপনি বলতে গেলে ম্যাক্সিমাম চামড়া এখন চায়নাতে যাচ্ছে এবং তাইওয়ান, কোরিয়া, এরপরে আপনার ওখানে যাচ্ছে, আপনার ইতালিতে মেইনলি আমাদের বড় ধরনের বড় বায়ার আছে।
আগে দেশীয় বাজারে 2% চামড়ার চাহিদা ছিল, এখন তা বেড়ে হয়েছে 30%। এর মধ্যে ফুটওয়্যার ও ব্যাগের চাহিদা দেশীয় বাজার থেকে শুরু করে আন্তর্জাতিক বাজারে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যে হারে চামড়া উৎপাদন হচ্ছে সে তুলনায় ইনস্টিটিউট না থাকায় বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারযোগ্য করা যাচ্ছে না। নাসরিন হুদা বিথি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ছিলেন একজন বর্ণাঢ্য রাজনীতিবিদ। তিনি মূলত ধর্মভিত্তিক একটি দলের নেতা ছিলেন, তবু দেশের ধর্মনিরপেক্ষ দলগুলোর কাছে তাঁর গ্রহণযোগ্যতা ছিল। এর কারণ কি তা জানতে কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর সঙ্গে ওয়াশিংটন থেকে কথা বলেছেন তাওহিদুল ইসলাম।
ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী মারা যান গত 16 আগস্ট। তার মৃত্যুর পর ভারতের সব রাজনৈতিক দলের নেতা নেত্রীরা তার প্রতি শ্রদ্ধা জানাতে দিল্লি চলে যান। ভারতের রাজনৈতিক সংস্কৃতিতে সাধারণত এটা দেখা যায় না, কেন তার বেলায় এমনটা হলো তা জানতে এখন আমরা কথা বলছি আমাদের কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর সঙ্গে। দীপঙ্কর চক্রবর্তী, শুরুতেই আপনার কাছ থেকে জানতে চাই, বাজপেয়ী মূলত ধর্মভিত্তিক একটি দলের নেতা ছিলেন, তবুও দেশের ধর্মনিরপেক্ষ দলগুলোর কাছে তার গ্রহণযোগ্যতা ছিল, এর কারণ কি?
কারণ প্রথমেই তিনি বলেছিলেন, যেটা তার গ্রহণযোগ্যতার কারণ হচ্ছে যে এই কথাটা যদি বলা যাবে, ভারত যদি ধর্ম নিরপেক্ষ না থাকে তাহলে ভারত আর ভারতই থাকবে না, সকল ধর্মমতকেই আমরা সমান মর্যাদা দিই। এই কথাটা উনি বলেছেন শুধু না, উনি এটা বিশ্বাস করতেন, সবাইকে নিয়ে চলতে চাইতেন, এই কারণেই ওর প্রতি গ্রহণযোগ্যতা ছিল, এই কারণেই ওর প্রতি সবার শ্রদ্ধা ছিল।
তার দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, সেই বর্ণাঢ্য জীবনের কিছু অংশ কি আমাদেরকে জানাবেন?
হ্যাঁ, এটা বলতে গেলে সবচেয়ে আগে আমি একজন আমলা, তিনি ভারত সরকারের উচ্চ পদে আসীন ছিলেন এবং বাজপেয়ীর সঙ্গে তার দীর্ঘ সময়ে নানান ব্যাপারে কথা হয়েছে বা দেখা হয়েছে, তার নাম দীপঙ্কর মুখোপাধ্যায়। তিনি একটা লিখেছেন, আমি সেটা পড়ে শোনাচ্ছি। বিশ্লেষকেরা বাজপেয়ীজির মূল্যায়ন করতে গিয়ে রাজনৈতিক বিরোধিতা সত্ত্বেও মানবিক সৌজন্যকে ছাপিয়ে যাননি। তার প্রধান কারণ মানুষ অটল বিহারী, যিনি দেশের সবচেয়ে কট্টর দক্ষিণপন্থী হিন্দুত্ববাদী রাজনৈতিক দলের মুখ্য নেতা হয়েও প্রথা ভাঙা জীবন যাপন করেছেন, নিষ্ঠাবান ব্রাহ্মণ সন্তান হয়েও খাদ্যাখাদ্য বিচার করেননি, মদ্য মাংস মৎস্য তিনটি বিষয়েই সমান উদার ছিলেন, সমাজের পরোয়া না করে যৌবনকালের প্রিয় সখীর সঙ্গে সারা জীবন কাটিয়েছেন। এসব ব্যাপার মেনে নেওয়া দলের পক্ষে সহজ ছিল না, মাঝে মধ্যেই দ্বন্দ্ব প্রকট হয়ে উঠেছে, কিন্তু বিজেপি ও বাজপেয়ী উভয়ের কাছে অপরিহার্য ছিলেন বলেই আমরা 4 দশক ধরে এই যুগলবন্দি দেখে গেলাম। অটল বিহারী বাজপেয়ী প্রমাণ করলেন যে রাজনীতি যত সর্বগ্রাসী হোক জীবন তার চেয়েও বড়।
গুজরাটের গোধরা কাণ্ডের পর বাজপেয়ী মোদীকে যে পরামর্শ দিয়েছিলেন তাতে কি আসলে কোনো লাভ হয়েছিল সে সময়?
আসলে গুজরাটে গোধরা কাণ্ডের পর যখন তখন বাজপেয়ী ছিলেন প্রধানমন্ত্রী আর নরেন্দ্র মোদী ছিলেন মুখ্যমন্ত্রী সে রাজ্যের, এক জায়গায় দুজনের দেখা হয়েছিল। তখন বাজপেয়ী বলেছিলেন মোদীকে রাজধর্ম পালন করা উচিত, কিন্তু সেই পরামর্শ শোনা হয়নি। পরে বাজপেয়ী আরেক জায়গায় বলেছিলেন অন্তত নৈতিক দায়িত্ব নিয়ে পদত্যাগ করতে পারত, কিন্তু সেও মোদী করেননি। কিন্তু তিনিও যে মোদীকে পদত্যাগে বাধ্য করেননি তাও তো সত্যি, প্রধানমন্ত্রী হিসেবে সেটা তো তিনি করতে পারতেন। গুজরাটে দাঙ্গা পীড়িত অঞ্চলে কেন্দ্রীয় বাহিনী পাঠাতেও তিনি দেরি করেছিলেন, দলের কট্টরপন্থীদের চাপ ছিল, আরএসএস এর চাপ ছিল, তাও বাজপেয়ী সহিষ্ণুতাকে মেনে নিয়ে সবাইকে নিয়ে চলতে জানতেন, সেই গুণটার জন্যই দলমত নির্বিশেষে সবার কাছে তিনি গ্রহণযোগ্য ছিলেন।
ভারতের রাজনীতির ক্ষেত্রে কাশ্মীর একটি গুরুত্বপূর্ণ ইস্যু, কাশ্মীর ইস্যুতে তার বক্তব্য কি ছিল?
তিনি একটা কথা বলেছিলেন, একটা স্লোগান ছিল তার, কাশ্মীরিয়ত জমিয়ত ইনসানিয়ত, অর্থাৎ কাশ্মীরের নীতি, কাশ্মীরের জন্য কাশ্মীরিদের কথা ভাবব, জম্মুর কথা ভাবব আর মানবিকতার কথা ভাবব, কোনো বন্দুক নয়, শুধুমাত্র ভ্রাতৃত্বই পারে সমস্যা দূর করতে।
প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক সবসময় একটু খারাপ অবস্থার মধ্যে থাকে, সেক্ষেত্রে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য বাজপেয়ী অথবা বাজপেয়ীর নেতৃত্বাধীন সরকার কি কোনো উদ্যোগ নিয়েছিল?
হ্যাঁ, তিনি তো একটা খুব বড় উদ্যোগ নিয়েছিলেন যে লাহোরে তিনি বাস যাত্রা করে গিয়েছিলেন সঙ্গে বেশ কয়েকজনকে নিয়ে, খুবই তখন সৌহার্দ্যের একটা পরিবেশ হয়েছিল মনে হয়েছিল, কিন্তু সেটা আসলে একেবারেই মানে মাঠে মারা গেল, এই জন্য যে পারভেজ মুশারফের দ্রুততার সঙ্গে বাজপেয়ী এঁটে উঠতে পারেননি, যার জন্য পরে কার্গিল যুদ্ধ হলো।
দীপঙ্কর চক্রবর্তী, আপনি তো দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন, সেক্ষেত্রে বাজপেয়ীর সঙ্গে কি আপনার কখনো দেখা করার সুযোগ হয়েছে কিনা, এবং হলে সেই অভিজ্ঞতা যদি আমাদের একটু জানান?
আসলে আমি তো কলকাতায় কাজ করেছি মূলত, আর উনি দিল্লিতে থাকতেন, কাজেই দিল্লির সাংবাদিকদের সঙ্গে যতটা তার পরিচয় ছিল বা দেখা সাক্ষাৎ হতো আমার সঙ্গে সেটা ছিল না। তবে একজন ওর আমলা, একজন ওর ডিপার্টমেন্টে দীর্ঘদিন কাজ করেছেন, তার একটা খুব সুন্দর বর্ণনা রয়েছে বাজপেয়ী সম্পর্কে, আমি সেটা শোনাতে পারি। তার নাম হচ্ছে বন্দনা মুখোপাধ্যায়, তিনি বাজপেয়ীর আমলে আকাশবাণীর অল ইন্ডিয়া রেডিও তিনি একজন অধিকর্তা শ্রেণীর ছিলেন। আমি ওর কথা শুনেছি।
উনি তখন আমাকে ওটার সম্বন্ধে কিছু জিজ্ঞেস করতে করতে বললেন যে রবীন্দ্রনাথের গলা সবাই বলে খুব ভালো, কিন্তু আমরা তো কখনো ভালো শুনিনি, এটা কেন? তখন আমি ওকে বুঝিয়ে বলেছিলাম যে রবীন্দ্রনাথ এত লম্বা ছিলেন, আর তখনকার দিনে ফিক্সড মাইক ছিল, তাই ওর মাথা নিচু করে গাইতে হতো বলে গলার পরিষ্কার থ্রোটা আসতো না, যার জন্য গলাটা ওরকম শোনাতো। ওর যে আসল গলাটা কিরকম সুন্দর তার একটা গ্রাফিক ডিজাইন আমি গিফটের মধ্যে রেখেছিলাম, সেটাকে আমি ওকে খুলে দেখালাম। উনি বললেন, দেখেছো একটা গিফটের মধ্যে দিয়ে আমি কত কিছু নতুন জিনিস জানতে পারলাম, আমাদের গলাগুলো ঠিকঠাক তোমরা রাখো তো, আমি যখন খুব হেসে ফেললাম। তারপরে ওর রেকর্ডিং নিয়ে আমাদের একটা সবসময় বিশেষ করে ভিডিওতে প্রবলেম হতো, কারণ ওই কথা বলতে বলতে উনি মাঝে মাঝেই অনেকটা লম্বা গ্যাপ কিচ্ছু বলতেন না, চিন্তা করতেন। এবং ওই গ্যাপটা আকাশবাণী থেকে যখন ব্রডকাস্ট হতো তখন লোকে ভাবতো যে হয় ট্রান্সমিটারের গন্ডগোল, আর তানা তো মধ্যেখানে থেমে গেছে আমাদের ঠিক। অটলজিকে বলা তো আর যায় না যে আপনি অতটা গ্যাপ দেবেন না। আমি তখন ঠিক করলাম যে আমি ওটাকে মধ্যে গ্যাপগুলোকে কাটবো, আর সেইভাবে ওর একটা স্পিচ ব্রডকাস্ট করা হলো। ইমিডিয়েটলি একদিন পরে ওর অফিস থেকে ফোন এলো, এই প্রোগ্রামটা কে তৈরি করেছে। আবার আমাকে যেতে হলো ওর কাছে, আর যখন আমি গেলাম উনি বললেন যে তুমি আমার স্পিচটা এরকম স্মার্টলি তাড়াহুড়োর মতো করে দিয়েছো কেন, আমি যে মধ্যে মধ্যে একটু চিন্তা ভাবনা করি সেই সময়টা আকাশবাণী আমাকে দিতে পারবে না। আমি বললাম, আপনি চিন্তা ভাবনা করছেন দূরদর্শন দেখতে পায়, কিন্তু আকাশবাণীতে তো আপনার মুখটা দেখা যায় না, তখন মনে হয় আমাদের টিপটা খারাপ হয়ে গেছে, সেই জন্য আমি ওখানে কেটে আপনার কথাগুলো জুড়ে দিয়েছি। উনি বললেন, সেটা তো ভালোই করেছো, কিন্তু মাঝে মাঝে আমার একটু চিন্তা করেছি, সাবজেক্টটা বদলেছি, তার মধ্যে আরেকটু গ্যাপ দিও কেন।
আমরা নিজেরাও জানি যে বাজপেয়ী কিরকম ভাবে কথা বলতেন এবং সেই প্রসঙ্গে এই কথাগুলো হয়েছে। আর যে গিফট তিনি নিয়ে যেতে চেয়েছিলেন সেটা বাংলাদেশে, তখন প্রথম ভারতের প্রধানমন্ত্রী চাচ্ছেন, বাংলাদেশের জন্য যে উপহার তিনি নিয়ে যেতে চেয়েছিলেন বাংলাদেশের প্রধানের জন্য, সেইটি ছিল রবীন্দ্রনাথের সম্পর্কে নানান যে আকাশবাণী এবং আরো অনেক জায়গায় আর্কাইভে যে সমস্ত ডাক্তার আছে রবীন্দ্রনাথের গলা এবং তার ছবি তার নানান কিছু, সেইগুলো বর্ণাঢ্য জীবন বলতে যা বোঝায় সেটা কিন্তু পুরোপুরি বাজপেয়ীর ক্ষেত্রে সত্যি। তিনি বাজপেয়ী বিয়ে করেননি, কিন্তু রাজকুমারী কল নামে যে মেয়েটির সঙ্গে কলেজে পড়তে পড়তে প্রেম হয়েছিল তাকে পরে সপরিবার নিজের কাছে এনে রেখেছিলেন, তার মেয়ে নমিতাকে পালিতা কন্যা হিসেবে নেন, তার বিয়ে দেন। বাজপেয়ীর মৃত্যুর পরে মুখাগ্নিও করেন নমিতা, যা হিন্দুত্ববাদীদের কাছে অভাবনীয়। খেতে ভালোবাসতেন, তাই মাঝে মাঝে রান্না করতেন নিজের হাতে, সব রকম ভাবে জীবনটাকে উপভোগ করতে জানতেন, এবং কোন রকম খাওয়াতেই তার কোনো বাদ বিচার ছিল না। তার লেখা কবিতার একটা লাইন ছিল, ন্যায় জিভার জিয়া ন্যায় মাংসে মরু, সারা জীবনটাই আমি বেঁচেছি, মরবো তখনই যখন আমার মনের মৃত্যু হবে।
দীপঙ্কর চক্রবর্তী, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকেও।
এবার বিজ্ঞান পর্ব। সান ফ্রান্সিসকোতে প্রযুক্তি খাতে শীর্ষ প্রতিষ্ঠানগুলো তাদের অফিস কার্যক্রম বাড়াচ্ছে, একই সাথে স্থানীয়দের গৃহহীনতা চাকরি হারানোর হারও বাড়ছে। এলাকার চাকরি খোঁজার লোকদের সাহায্যে এগিয়ে আসা সাবেক এক গৃহহীন মানুষের পরিচালিত প্রকল্প নিয়ে প্রতিবেদন করেছেন আমেরিকার প্রতিবেদক, তার বাংলা রূপান্তর পড়ে শোনাচ্ছেন শাহাদাত হোসেন সবুজ ও জয়তী দাশগুপ্ত।
জয়তী, আপনি জানেন যুক্তরাষ্ট্রে গৃহহীন মানুষ রয়েছে এবং এই গৃহহীন মানুষদের সহায়তায় সরকার বিভিন্ন সময় নানা পরিকল্পনা করেছে, কিন্তু সান ফ্রান্সিসকোতে তাদের জন্য যারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, যাদের গৃহ নেই, আশ্রয়হীন, সেই মানুষদের জন্য চাকুরির সুযোগ, তাও আবার প্রযুক্তি ক্ষেত্রে। এরকমই একটি প্রতিষ্ঠান যারা গৃহহীনদের চাকরি দিচ্ছে, সেই প্রতিষ্ঠানের একজন কর্তা কোট টেন্ডার লায়ন বলছিলেন, আমি 18 বছর ধরে গৃহহীন ছিলাম, 18 বছর ধরে দিন রাত রাস্তায় জাম্বির মতোই ঘোরাফেরা করেছি। টেন্ডার লাইন এলাকার প্রায় সবাই চেনেন ডেলসিমোর। এই এলাকাটি একসময় সান ফ্রান্সিসকোর সবচেয়ে খারাপ জায়গা হিসেবে চিহ্নিত ছিল, আর এখন টুইটার, অ্যারাবিয়ান বি এবং উবারের মতো প্রতিষ্ঠানগুলোর অফিস পাড়া এই এলাকা। ভাবুন, হঠাৎ করেই সমস্ত টেক প্রতিষ্ঠানগুলো তারা তাদের অফিস শুরু করলো
ওইখানে, ওই জায়গায়,
এবং সেইখানে ডেল সিমোর বলছিলেন,
প্রতিষ্ঠানগুলি তাদের দপ্তর আমাদের এলাকাতে নিয়ে আসে, কিন্তু তারা অন্য জায়গা থেকে অন্য দেশ থেকে তাদের কর্মীদের আনছিল।
হ্যাঁ, এইসব ঘটনা স্থানীয় গৃহহীন প্রযুক্তিকর্মী ড্যানিয়েল হেনরির জন্য ছিল মন খারাপের কারণ। কারণ ভাবুন, দেখুন, আপনি যে এলাকায় থাকেন সেখানে আপনি চাকরি খুঁজে পাচ্ছেন না, কিন্তু হঠাৎ করেই সেখানে অনেক প্রতিষ্ঠান তৈরি হলো এবং বাইরে থেকে আসা লোকজন চাকরি পাচ্ছে। তো ড্যানিয়েল হেনরি বলছিলেন,
Us against the tech guys. You know, how am I ever going to be able to work in that industry? My friends see how tech savvy I am.
এটা জানো ছিল আমাদের মতো প্রযুক্তিকর্মীদের বিরুদ্ধে। আমি কিভাবে এই প্রযুক্তি শিল্পে ফিরে যাব? আমার বন্ধুরা জানে আমার প্রযুক্তির প্রতি আগ্রহ, তারা বলেছে আমার এই কাজে ফিরে যাওয়া উচিত। আমিও মনে করি ঠিকই তো, আমার তাই করা দরকার।
এই কারণেই ডেল সিমার পদক্ষেপ নিয়েছে, বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠান যেমন গুগল মাইক্রোসফটের প্রতি আহ্বান জানিয়েছে, তাদের প্রতি যেন তারা সাহায্যের হাত বাড়িয়ে দেয়।
হ্যাঁ, সিমোর বলছিল, তুমি আমার এলাকায় আসবে আর আমার লোকজনকে অগ্রাহ্য করবে? আমরা সারা দিন রাস্তার ধারে অপেক্ষা করি একটা চাকরি খুঁজে পাবো বলে, তোমাদের প্রতিষ্ঠানে আমাদের যুক্ত করো। সবাইকে অবাক করে দিয়ে এই কোম্পানিগুলো অনুরোধে সাড়া দিতে
থাকে।
একসময় সিমোর খুঁজে পায় কোট অ্যান্ড লায়ন প্রতিষ্ঠান, যেখানে চাকরির প্রস্তুতিতে 6 সপ্তাহের প্রশিক্ষণ দেওয়া হয়। কোট অ্যান্ড লায়ন এর পরিচালক ভিক্টোরিয়া ওয়েস্টব্রুক বলছিলেন,
They learn HTML, CSS and JavaScript.
কোট অ্যান্ড লায়ন এর পরিচালক ভিক্টোরিয়া ওয়েস্টব্রুক বলছিলেন, তারা HTML, CSS, জাভা ইত্যাদি ল্যাঙ্গুয়েজগুলি শিখছে।
হ্যাঁ, এই ল্যাঙ্গুয়েজগুলি যদি শেখে তাহলে আপনি জানেন যে কম্পিউটার প্রোগ্রামিং তৈরির জন্য, গ্রাফিক্স তৈরি করবার জন্য এবং যে সমস্ত কম্পিউটারের পেজগুলো তৈরি হয় এই প্রোগ্রামগুলোর উপর ভিত্তি করে। তো কোট অ্যান্ড লায়নের শিক্ষার্থীরা অনেক বড় বড় প্রতিষ্ঠান পরিদর্শনের সুযোগ পায়, তাদের সাথে যোগাযোগ হয়, সেখানকার কর্মীদের কাছ থেকে তারা সরাসরি শেখার সুযোগ পায়। টুইটারের সফটওয়্যার ইঞ্জিনিয়ার নীলাভ গুপ্ত শিক্ষার্থীদের বলছিলেন,
If you have any questions, let me know to Sant. Why don't you just do a whole 180?
তিনি বলেন, তোমাদের যদি আরো কিছু জানার থাকে তাহলে আমাকে বলো।
কোট অ্যান্ড লায়নের শিক্ষার্থী উইলিয়াম বলছিল,
Each visit to a new tech company is amazing. I learned something new. Hopefully I can learn something else. Coding, I'm really good.
প্রতিটি নতুন কোম্পানিতে পরিদর্শন সত্যি অসাধারণ ব্যাপার। আমি নতুন কিছু শিখেছি, আশা করছি আরও শিখব, আমি কোডিং শিখতে আগ্রহী। তো এই যে শিক্ষার্থীদের উৎসাহ, যারা একসময় রাস্তায় ঘুরে বেড়াতো তারা শেখার সুযোগ পাচ্ছে এবং শেখার পরে তারা চাকরি পাবে, এই কারণেই তাদের ভেতরে উৎসাহটা আরো অনেক বেশি। তো কোট অ্যান্ড লায়নের যিনি পরিচালক ভিক্টোরিয়া ওয়েস্টব্রুক, তিনি বলছিলেন,
We're trying to create alternative pathways either through like an internship or apprenticeship kind of program.
আমরা বিকল্প পথ তৈরি করতে চাচ্ছি, যেমন ধরুন শিক্ষানবিশের মতো প্রকল্পের, বিভিন্ন ধরনের প্রকল্পের মাধ্যমে তারা যাতে শিখতে পারে সেটাই আমরা চেষ্টা করছি।
হ্যাঁ, এইসব ছাত্রদের প্রশিক্ষণ পেতে কোনো বেতন দিতে হয় না, অনেক ক্ষেত্রে কিন্তু কম্পিউটার প্রদান করা হয়। আরেকজন ছাত্র বলছিল,
They should have a slogan like from the streets to six figures in 6 weeks.
সেই ছাত্র বলছিল, তাদের আসলে স্লোগান হওয়া উচিত, পথ থেকে উঠে এসে 6 সপ্তাহে 6 ফিগারের বেতন, অর্থাৎ $1,00,000 মতো বেতন কি করে পেতে হয়।
হ্যাঁ, পথ থেকে এসে 6 সপ্তাহে 6 ফিগারের বেতন, চিন্তা করুন, সত্যি একটি অভাবনীয় ব্যাপার। প্রযুক্তি কোম্পানিতে অনেক ছাত্র ইতিমধ্যে চাকরি পেয়েছে, অন্যরা ভিন্ন কিছু প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থানের আওতায় এসেছে। কোয়ালিশন অফ হোমলেসের নির্বাহী পরিচালক জেনিফার বলছেন,
Seeing yourself as being able to be employed again, and even if you don't land a coding job, you might land a different kind of job. And just
তিনি বলছিলেন, কোডিং সম্পর্কিত চাকরি না পেলেও যদি অন্য চাকরি পাওয়া যায়, আর এই কারণে যারা দারিদ্রতা থেকে বেরিয়ে আসতে পেরেছে তাদের জন্য কিন্তু এটা সত্যি একটা জরুরি পরিবর্তন।
হ্যাঁ, এই ধরনের কাজ ছাত্রদের ব্যস্ত রেখেছে, অর্থাৎ যারা গৃহহীন ছিল, যারা একসময় রাস্তায় ঘুরে বেড়াতো, বেকার ছিল, তাদের ব্যস্ত রেখেছে। একই সাথে ভাবুন, এলাকার পরিবেশকেও ভিন্ন এক মাত্রায় নিয়ে গেছে।
এবার শুরু হচ্ছে আমাদের নিয়মিত ইংরেজি শিক্ষার আসর।
আমাদের সাপ্তাহিক আয়োজন এভরিডে গ্রামারে আপনাদের শুভেচ্ছা স্বাগতম। অনুষ্ঠান উপস্থাপন করছি আমি আনিস আহমেদ, আর আমার সঙ্গে রয়েছে
আমি সাবরিনা চৌধুরী।
ইংরেজিতে, বিশেষত আমেরিকান ইংলিশে ব্যবহার করা হয় এমন দুটি খুব সাধারণ বিষয় আজ আমরা আলোচনা করব।
কোন দুটি বিষয়?
বি লাইক এবং বি অল নিয়ে আমাদের আজকের আলোচনা।
লাইক এবং অল, সে তো খুবই সহজ। লাইক মানে পছন্দ, আর অল মানে সবাই।
হ্যাঁ, সেটা তো সহজ। আর লাইকের অবশ্য আরও একটা মানে আছে, মতো।
সেটাও তো খুব সোজা, যেমন শি ইজ লাইক মাই সিস্টার, মানে সে আমার বোনের মতো।
কিন্তু সাবরিনা, আমরা তো বি লাইক এবং বি অল নিয়ে কথা বলবো।
এই বি লাইক এবং বি অল, এর ব্যাপারটা অবশ্য বুঝতে পারছি না।
সহজ করে বললে বলতে হবে যে ভার্ব টু বি সঙ্গে বাক্যে লাইক এবং অল এর ব্যবহার। তবে এরকম ব্যবহারে বাক্যের মানেটা একটু অন্যরকম হয়। আমেরিকান ইংলিশে এর বেশ প্রচলন রয়েছে।
যেমন
যেমন এসো না শোনা যাক লুসিয়া আর কাভের কথোপকথনে এ ধরনের একটা উদাহরণ।
The other day I was like so hungry and I was with friends, so we decided to get a burger. And my friend, he was all, no, burgers aren't healthy, I want a salad. And everyone was like, just stop with your healthy food, live a little.
Yeah, I know what you mean. I was craving junk food the other day as well. And my coworker was all, no, I can't eat junk food for lunch, it's so unhealthy. Anyway, we ended up getting some sushi.
লক্ষ্য করেছো সাবরিনা, লুসিয়া যে বাক্যটি বলল সেটা হচ্ছে আই ওয়াজ লাইক সো হাংরি।
হ্যাঁ, কিন্তু এই আই ওয়াজ লাইক কথাটাই তো আমি বুঝতে পারলাম না।
এর খুব সরাসরি অর্থটা বলা আসলেই মুশকিল, কারণ বিষয়টি অত্যন্ত সংস্কৃতি কেন্দ্রিক। অনুবাদ করলে হয়তো এর মূল দিকটাই হারিয়ে যাবে। তবে এইভাবে হয়তো বলা যেতে পারে, সেদিন বলতে পারেন আমি খুব ক্ষুধার্ত ছিলাম।
ও হ্যাঁ, এভাবে তো বলা যেতেই পারে। আর লুসিয়া তো বলছে যে সে বার্গার খেতে চাইছিল,
কিন্তু তার বন্ধু বাদ সাধল। সে সম্পর্কে লুসিয়া বলছে, এন্ড মাই ফ্রেন্ড হি ওয়াজ অল, নো বার্গারস আরন্ট হেলদি।
আমি ঠিক এই কথাটাই জানতে চাইছিলাম যে হি ওয়াজ অল, নো বার্গারস আরন্ট হেলদি। তো এই বাক্যটার মানেটা কি, বিশেষত হি ওয়াজ অল এর মানেটা কি?
হ্যাঁ, এই ভার্ব টু বির পরে যখন অল বসে সেটাও আমাদের আজকের আলোচনার বিষয়। আসলে কেউ যদি কোনো কিছুর পক্ষী থাকে সম্পূর্ণভাবে জোর দিয়ে, তখন সাবজেক্টের পরে ভার্ব টু বি এবং অল বসে।
এই ব্যাপারটা কি আরেকটু বুঝিয়ে বলবেন?
বিষয়টা হচ্ছে বার্গার যে স্বাস্থ্যকর খাবার নয় সেটাই তার বন্ধু খুব জোর দিয়ে বলছে, আর এটা বোঝাতেই হি ওয়াজ অল কথাটা ব্যবহার করা হয়েছে।
এরপর আবার কিন্তু লুসিয়া ওয়াজ লাইক এই এক্সপ্রেশনটা ব্যবহার করেছিল।
হ্যাঁ, তখন লুসিয়া বলল, অ্যান্ড এভরিওয়ান ওয়াজ লাইক স্টপ উইথ হেলদি ফুড। এটার মানে কি?
ওই যে আপনি বলেছিলেন, বলতে পারেন এর মতো একটা অর্থ। তার মানে কি এটা এভাবে বলা যায়, বলতে পারেন সকলেই একসঙ্গে বলে উঠল, এই স্বাস্থ্যকর খাবারের কথা বন্ধ করো তো।
হ্যাঁ, একই রকম কথা কিন্তু কাভেও বলছে। তার নাকি একদিন সব হাবি জাবি খাবার ইচ্ছে হলো, তাতে তার সহকর্মীর প্রতিক্রিয়াকে উদ্ধৃত করে কাভে বলছে, অ্যান্ড মাই কোওয়ার্কার ওয়াজ অল, নাও আই ক্যান্ট ইট জাঙ্ক ফুড।
এর মানে তো কাভের সহকর্মী জোর দিয়ে বলল, না আমি দুপুরবেলা এসব হাবিজাবি খেতে পারি না, এগুলো খুবই অস্বাস্থ্যকর।
একদম ঠিক বলেছো সাবরিনা, তার মানে তুমি পুরো ব্যাপারটাই বুঝতে পেরেছো। ওই যে বি লাইক এর মানে আমরা বললাম বলতে পারেন, কিংবা বি অল এর মানে বললাম বেশ জোর দিয়েই বলা।
কিন্তু এ তো গেল তাদের মধ্যকার কথোপকথন, আপনি কি এই বিষয়টা আরেকটু বিশ্লেষণ করবেন?
হ্যাঁ, ঠিকই বলেছ। শোনা যাক এ নিয়ে লুসিয়া আর কাভের মধ্যকার কিছু কথা, সেখান থেকে হয়তো বেরিয়ে আসবে কিছু বিশ্লেষণ।
In everyday conversation, when Americans talk about speech or thoughts in the past, they sometimes use two strange structures, be like and be all.
কাভে এখানে বলছে যে প্রতিদিনের কথাবার্তায় আমেরিকানরা যখন কোনো কথা সম্পর্কে কিংবা অতীতের কোনো ভাবনা সম্পর্কে কথা বলে, তখন তারা দুটি অদ্ভুত বাক্য কাঠামো ব্যবহার করে থাকে, বি লাইক এবং বি অল।
হ্যাঁ, আর লুসিয়া আমাদের মনে করিয়ে দিচ্ছে যে এই এক্সপ্রেশনগুলো ডিরেক্ট ভার্বের জায়গায় বসে, যেমন সে কিংবা থিঙ্ক।
তাহলে আপনি যে বলছিলেন বি লাইকের অনুবাদ হয় বলা যেতে পারে, আর বি অলের মানে জোর দিয়ে বলা।
হ্যাঁ, সেই মানেটাও শুদ্ধ অন্তত ব্যবহারিক দিক দিয়ে, তবে লুসিয়া যে কথা বলছে সেটা একেবারে সোজা সাপটা অনুবাদ। এবার এই উদাহরণগুলোতে লুসিয়ার ব্যাখ্যা শোনো।
These are expressions that take the place of direct verbs such as say or think. In these examples, I was like means I said. Everybody was like means everybody said. And he was all and my coworker was all takes the place of he said and my coworker said. Just remember that these structures are informal and generally not used in writing.
But it is still useful to know them if you are ever listening to a native speaker.
ওই তো আপনি একটু আগে যে কথাটা বলেছিলেন যে লুসিয়া আমাদের মনে করিয়ে দিচ্ছে যে এক্সপ্রেশনগুলো ডিরেক্ট ভার্বের জায়গায় বসে, যেমন সে কিংবা থিঙ্ক।
হ্যাঁ, যেমন একটা এক্সাম্পল দিল, আই ওয়াজ লাইক আই ওয়াজ সো হাংরি, এটা সহজ মানেটা ঠিক কী হবে?
এর মানে হবে আই স্যাড আই এম সো হাংরি।
পরের বাক্য, এভরিবডি ওয়াজ লাইক জাস্ট স্টপ উইথ ইওর আনহেলদি ফুড,
এটা হবে এভরিবডি স্যাড জাস্ট স্টপ উইথ ইওর আনহেলদি ফুড।
এবার বি অল দিয়ে দুটি বাক্য, হি ওয়াজ অল নো বার্গার্স আর আনহেলদি, এবং মাই কোওয়ার্কার ওয়াজ অল নো আই ক্যান্ট ইট জাঙ্ক ফুড ফর লাঞ্চ।
এই বাক্যগুলো হবে হি স্যাড নো বার্গার্স আর আনহেলদি, এবং আরেকটি বাক্য হবে মাই কোওয়ার্কার স্যাড নো আই ক্যান্ট ইট জাঙ্ক ফুড ফর লাঞ্চ।
বাহ, একদম ঠিক হয়েছে। লুসিয়া আমাদের আরও মনে করিয়ে দিচ্ছে যে বি লাইক এবং বি অল ব্যবহার করে বাক্যগুলো একদমই অনানুষ্ঠানিক এবং সাধারণত তা লিখিত ভাষায় ব্যবহার করা হয় না।
তাহলে এটা কি জানার খুব একটা প্রয়োজন আছে?
হ্যাঁ, আছে, এজন্যে যে যদি তুমি কোনো ইংরেজি ভাষাভাষী লোকজনের সঙ্গে কথা বলো আর তিনি কিংবা তারা যদি এরকম এক্সপ্রেশন ব্যবহার করে থাকেন, তাহলে তো সেটা তোমার বুঝতে হবে, তাই না?
হ্যাঁ, তা ঠিক বলেছেন, এখন আমি ব্যাপারটা বুঝতে পারছি।
এবার তাহলে আমাদের ওঠার সময় হয়ে এলো, আর আজকের এই আয়োজন থেকে যাবার আগে জানিয়ে রাখি যে এভরিডে গ্রামার আপনারা আমাদের ওয়েবসাইটে এবং আমাদের ফেসবুক ফ্যান পেজেও শুনতে পাবেন, দেখতেও পাবেন।
আমাদের ওয়েব পেজের ঠিকানা www.voabangla.com, আর আমাদের ফেসবুক পেজের ঠিকানা হচ্ছে facebook.com/voabangla।
এভরিডে গ্রামারের আজকের এই সংকলন বন্ধ করার আগে
আমি সাবরিনা চৌধুরী
আর আমি আনিস আহমেদ আপনাদের জন্য রেখে যাচ্ছি একরাশ শুভকামনা।
এবার খেলার খবর জানাচ্ছেন হাসানুল হক।
ধন্যবাদ। খেলার খবরের প্রথমেই আছে ক্রিকেটের খবর। ঈদ আসছে, আজকে এখানে ঈদ কিন্তু আগামীকাল বাংলাদেশে ঈদ। এই প্রেক্ষাপটে খেলার খবরে আজকে ভারত এবং ইংল্যান্ডের খেলার খবর প্রথমে দিতে চাই। এই খেলায় কোণঠাসা হয়ে পড়েছে স্বাগতিক ইংল্যান্ড। ট্রেন্ট ব্রিজের মাঠে চলছে টেস্ট ম্যাচ, চতুর্থ দিনের খেলা সেশন থ্রি, তৃতীয় সেশন খেলা হয়েছে। ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন 281 রান, হাতে মাত্র 4টি উইকেট। প্রচন্ড চাপের মুখে ইংল্যান্ড, কারণ ভারত প্রথম এবং দ্বিতীয় ইনিংসে করেছে যথাক্রমে 329 এবং 352, 7 উইকেটের বিনিময়ে 352 করে তারা ডিক্লেয়ার করে। অন্যদিকে ইংল্যান্ড করেছে প্রথম ইনিংসে মাত্র 161, দ্বিতীয় ইনিংসেও তারা 240 রানে 6টি উইকেট হারিয়েছে। ফলে এখন মনে হচ্ছে যে পাল্লা ভারতের দিকে অনেকটাই ভারী। দিলু খন্দকার ঢাকা থেকে যোগ দিচ্ছেন আজকে আমাদের সাথে। দিলু ভাই, এই টেস্ট ম্যাচে কোহলি আবারও দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করলেন এবং প্রমাণ করলেন যে তিনি বড় মাপের ক্রিকেটার। দিলু ভাই,
সত্যি তাই, এটা বলার অপেক্ষা রাখে না, কারণ আগের দিনে আমরা এই কথাটাই বলেছিলাম যে বিরাট কোহলি সেকেন্ড টেস্ট ম্যাচ পরাজয়ের পরে কিন্তু খুব কনফিডেন্টলি বলেছিলেন যে তার দল বাউন্স ব্যাক করবে, তাদের ব্যাটসম্যানেরা রান করতে পারছেন না, বোলাররা কিন্তু স্বাভাবিকভাবেই খেলে যাচ্ছিলেন, বোলাররা ডোমিনেট করছিলেন, ব্যাটসম্যানরা আউট অফ ফর্মের জন্য তারা সুবিধা করতে পারেনি, প্রথম দু টেস্ট হেরে গিয়েছিলেন। কিন্তু এই টেস্ট ম্যাচটায় পুরোপুরি ভারতীয় ব্যাটসম্যানেরা এতটাই ভালো খেলেছেন যে তারা যে প্রথম ইনিংসে 300 রানের একটা বড় ইনিংস করেছিলেন ওটাই কিন্তু ইংল্যান্ডকে ব্যাকফুটে ঠেলে দিয়েছিল, এবং সেখানেও বিরাট কোহলি ভালো রান করেছিলেন। পরের ইনিংসে বিরাট কোহলি নিজে সেঞ্চুরি করেছেন, লোকেশ রাহুল ভালো রান করেছেন, এবং প্রত্যেকেই কিন্তু ভালো রান করেছিলেন, আজিঙ্কা রাহানে ভালো রান করেছেন। এবং এই চতুর্থ ইনিংসে বিশেষ করে বাটলারের ব্যান্ডস্ট্রোক একটা প্রতিরোধ গড়েছিলেন, প্রায় 150 রানের একটা পার্টনারশিপ ইংল্যান্ডকে কিছুটা মজবুত অবস্থায় রেখেছিল। কিন্তু ভারতীয় বোলাররা, ভারতের ক্যাপ্টেন বিরাট কোহলি তার বোলারদের এমনভাবেই ব্যবহার করেছেন যে সেই উইকেট জুটিটা ভেঙে ফেলার পরই কিন্তু আরও একটি উইকেট তুলে নিয়েছেন, 6 উইকেট তুলে নিয়ে তারা খুবই স্ট্রং পজিশনে। এবং আমি কিন্তু সেদিনও বলেছিলাম যে ম্যাচটা পুরোপুরি ভারত কমান্ডিং পজিশনে, এবং এখান থেকে বের হয়ে আসার খুবই সম্ভাবনা কম, একমাত্র বৃষ্টি বা ব্যাড ওয়েদারই শুধু ইংল্যান্ডকে এই পরাজয়ের হাত থেকে রক্ষা করতে পারে। কারণ 500 রানের বেশি চেস করে টেস্ট ক্রিকেটে জয়ের কোনো নজির নেই, আর সেখানে ভারতীয় বোলাররা এতটা ভালো বল করেছেন, পেস বোলাররা ভালো বল করেছেন, কম্পারেটিভলি ফিল্ডিংটা একটু খারাপ হয়েছে, বেশ কয়েকটি ক্যাচ ড্রপ হয়েছে, তা নাহলে কিন্তু থার্ড সেশনে সেকেন্ড সেশনেই আরও কিছু উইকেট পতন আমরা দেখতে পারতাম।
ধন্যবাদ। আমরা ভারতের দ্বিতীয় ইনিংসে লক্ষ্য করলাম উদ্বোধনী ব্যাটসম্যান ধাওয়ান করলেন 44 রান, রাহুল করেছেন 36 রান, সুতরাং দুই উদ্বোধনী ব্যাটসম্যান ভালো খেলেছেন। এরপরে ওয়ান ডাউনে খেলতে এসেছিলেন পূজারা, তিনি করেছেন 72 রান, আর তারপরে অধিনায়ক কোহলি এসে 103 রান করলেন, এবং শেষ দিকে পান্ডিয়া পিটিয়ে খেলেছেন 52 বলে 52 রান করেছেন তিনি, এবং যার মাধ্যমে ভারত দ্বিতীয় ইনিংসে 352 রান করল। অন্যদিকে আমরা লক্ষ্য করেছি যে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে কিন্তু একজন ব্যাটসম্যানের কথা বলতেই হয়, তিনি হচ্ছেন বাটলার, তিনি 106 রান করেছেন, LBW হয়ে গেছেন তারপরে, কিন্তু 106 রান করে তিনি কিন্তু প্রতিরোধ গড়ে তুলেছিলেন। এবং স্টোকস, তিনি কিন্তু 62 রানে অপরাজিত আছেন, 241 রান 7 উইকেটের বিনিময়ে। এই হচ্ছে এখন ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের সবশেষ স্কোর। এদিকে বাংলাদেশের সবশেষ যে সিরিজ যেটা ওয়েস্ট ইন্ডিজের হলো, আমরা জানি যে ওয়ান ডে এবং T20 বাংলাদেশ সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে, কিন্তু টেস্ট ম্যাচে বাংলাদেশের যে ব্যর্থতা সেটা নিয়ে বাংলাদেশে ক্রিকেট কর্মকর্তারা বলছেন যে টেস্ট ম্যাচে বাংলাদেশকে কিভাবে আরো শক্তিশালী করা যায় সেটা নিয়ে তারা কাজ করবেন, এই সম্পর্কে প্রধান নির্বাচক কিছু মন্তব্য করেছেন।
হ্যাঁ, ঠিক তাই, প্রধান নির্বাচক কিছু মন্তব্য করেছেন এবং ক্রিকেট বোর্ডের প্রভাবশালী ডিরেক্টররা মন্তব্য করেছেন যে লঙ্গার ভার্সন ক্রিকেটে জাতীয় দলের ক্রিকেটারদের খেলা ম্যান্ডেটরি করে দিয়েছেন, এবং কোনোভাবেই তারা যেন লঙ্গার ভার্সন ক্রিকেটটাতে অ্যাবসেন্ট না থাকেন। কারণ গত বেশ কিছুদিন ধরেই তারকা ক্রিকেটাররা দেশের যে প্রথম শ্রেণীর ক্রিকেট 4 দিনের যে ম্যাচ হয় সেখানে তারা খেলছিলেন না, বিশেষ করে সাকিব, তামিম, মুশফিক, মানে বড় স্টার প্লেয়াররাই কিন্তু তারা সরে দাঁড়িয়েছিলেন, তারা তাদের খেয়াল খুশি মতো খেলছিলেন। কিন্তু বোর্ডে এবার নিয়ম করতে চলেছেন যে প্রত্যেকের ম্যান্ডেটরি খেলাটা, বাইরের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যতই খেলুন ডোমেস্টিক ক্রিকেটে খেলতে হবে লঙ্গার ভার্সনে, বিশেষ করে 4 দিনের যে ম্যাচগুলি হয় সেখানে। বাংলাদেশের সবথেকে বড় প্রবলেম হলো বাংলাদেশি ক্রিকেটাররা যখন বিদেশে কিংবা দেশে টেস্ট ক্রিকেট খেলে তখনই শুধু 5 দিনের ক্রিকেট খেলে, এছাড়া কিন্তু খেলার সুযোগ নেই। আর দুনিয়ার সব দেশের ক্রিকেটাররা, ইংলিশ ক্রিকেটাররা কাউন্টি ক্রিকেটে খেলেন, ভারতের রঞ্জি ট্রফিটা 5 দিনের ম্যাচ হয় সেখানে নিয়মিত খেলেন বিরাট কোহলিরা, তারা দেশের টেস্ট ম্যাচের পাশাপাশি কিন্তু ডোমেস্টিক ক্রিকেটারটা ম্যান্ডেটরি তাদের জন্য, তারা খেলে থাকেন। এখানেই বাংলাদেশি ক্রিকেটটা একটু পিছিয়ে ছিল, কারণ বাংলাদেশে আপনি জানেন যে আমাদের যে ওয়েদার সেখানে সারা বছর ক্রিকেট খেলার কোনো স্কোপ নেই, সেখানে অল্প শুধু শীতের সময় ক্রিকেট খেলাটা হয়ে থাকে, সেখানে এত বেশি ইন্টারন্যাশনাল এনগেজমেন্ট থাকে যে লোকাল ক্রিকেটগুলিতে তেমন একটা খেলার সুযোগ হয় না। কিন্তু এবার ওয়েস্ট ইন্ডিজে ডিজাস্টার হওয়ার পর ক্রিকেট বোর্ড নতুন করে ভেবে দেখছেন যে লঙ্গার ভার্সন ক্রিকেটে আমাদের টেস্ট ক্রিকেটাররা, প্রথম সারির ক্রিকেটাররা যত বেশি ভালো খেলবেন ততই মানে টেস্ট ক্রিকেটটাই ভালো খেলবেন, এই দিকে নজর দিয়েছেন। এবং চিফ সিলেক্টর মেনহাজুল আবেদিন নান্নুও এই ব্যাপারটাকে নোটিস করেছেন এবং যত বেশি খেলোয়াড়দের লঙ্গার ভার্সনে খেলানো যায় সেদিকে নজর দিয়েছেন, কারণ সামনেই বাংলাদেশের দুটো গুরুত্বপূর্ণ সিরিজ, জিম্বাবুয়ে অক্টোবরে বাংলাদেশে আসবে টেস্ট ক্রিকেট খেলবে, ওয়ানডে টি টোয়েন্টি খেলবে, নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ টোর করবে টিএও টেস্ট ক্রিকেট ওয়ানডে টি টোয়েন্টি, তারপরে কিন্তু বাংলাদেশকে উড়ে যেতে হবে নিউজিল্যান্ডে, আর নিউজিল্যান্ড টোটালি ডিফারেন্ট অ্যাটমসফিয়ারে খেলা হবে, সেখানেও যাতে আবার ওয়েস্ট ইন্ডিজের মতো ডিজাস্টার না হয় সেই জন্য আগে থেকেই প্রিপারেশন যতটা ভালো করে নেওয়া যায় সেদিকে নজর দিয়েছেন ক্রিকেট বোর্ড।
অন্যদিকে বাংলাদেশ এশিয়ান গেমসে কেমন করছে? কাবাডিতে দেখা গেল যে তিনটি ম্যাচ হেরে ব্রঞ্জের আশা শেষ হয়ে গেছে মেয়েদের বিভাগে কাবাডিতে এশিয়ান গেমসে। অন্যদিকে বাংলাদেশের শুটাররা কোয়ালিফিকেশনে বাদ পড়ে গেছেন, তবে হকিতে ওমানকে পরাজিত করেছে বাংলাদেশ খুব সংক্ষেপে, আমাদের হাতে আর সময় প্রায় নেই।
ঠিক তাই, বাংলাদেশে সব থেকে বেশি এখন আর্চার রোমান সানা, তিনি আজ যে কোয়ালিফিকেশন ছিল সেখানে তৃতীয় পজিশনে রয়েছেন, এটা একটা আশার আলো দেখাচ্ছেন, যেহেতু শুটাররা ভালো করেননি, সুইমাররা ভালো করেননি, রেসলাররা ভালো করেননি, কাবাডি গত দু আসরে মেয়েরা যে পদক জিতেছিলেন এবার তারা আউট অফ পদক থেকে সরে গিয়েছেন, এখন ছেলেদের দলের উপরে ভরসা। কাল কোরিয়ার সাথে ম্যাচ, বাংলাদেশ যদি জয়লাভ করে তাহলে তো সেমিফাইনালের একটা সুযোগ থাকবে। হকিটাও ওমানকে হারিয়ে তারা সুন্দর সূচনা করেছে, কাল উজবেকিস্তানের সাথে খেলবে, কারণ হকি তো খুব বেশি ভালো করবে এটা ভাবা যাবে না, কারণ যেখানে পাকিস্তান, মালয়েশিয়া, ভারত, কোরিয়ার মতো, জাপানের মতো দল রয়েছে।
অনেক ধন্যবাদ দিলু ভাই, এই ছিল খেলার খবর।
এবার শুনুন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামত প্রতিফলিত হচ্ছে।
৯ জুলাই তারিখে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ এবং ইরিত্রিয়ার প্রেসিডেন্ট ইসাইয়াস আফওয়ার্কি একটি শান্তি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে দুটি দেশের চলমান ভেদাভেদ মোচনের প্রত্যয় ব্যক্ত করেছেন, যা তাদের দু দশকের বৈরিতা বন্ধে সহায়ক হবে। ১৯৯৩ সালে ইরিত্রিয়া ইথিওপিয়ার কাছ থেকে গণভোটের মাধ্যমে স্বাধীনতা লাভের পর দুটি দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় ছিল, তবে ১৯৯৮ সালের সীমান্ত সংক্রান্ত বিরোধ ভয়ানক এক যুদ্ধে রূপ নেয় এবং ৮০,০০০ জনগণের জীবনাবসান ঘটে। ২০০০ সালে সেই বৈরিতার উপশম হলেও বিতর্কিত অঞ্চল ঘিরে সামরিক এক অচলাবস্থার সৃষ্টি হয়। এই চুক্তি সম্পাদন দীর্ঘদিনের বৈরিতা অবসান ছাড়াও দুটি দেশের জন্য সবিশেষ সুফল বয়ে আনতে পারে। ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে ইথিওপিয়া একটি আবদ্ধ দেশ, তবে ইরিত্রিয়ার সঙ্গে তার সুসম্পর্ক লোহিত সাগরের দুটি বন্দর আসাব এবং মাসাওয়ার সঙ্গে দেশটিকে সংযুক্ত করবে। সুয়েজ প্রণালীর মাধ্যমে এশিয়া থেকে ইউরোপগামী বিশ্বের সবচাইতে ব্যস্ততম শিপিং রুটে এই বন্দরগুলি অবস্থিত। ইরিত্রিয়া অন্যদিকে তার অর্থনীতি উন্নয়নের প্রভূত সুযোগ পাবে, যে অর্থনীতি ইথিওপিয়ার সঙ্গে যুদ্ধ এবং সামরিক অচলাবস্থার কারণে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। এছাড়াও বিচ্ছিন্ন ইরিত্রিয়ার বহু জনগণ অভিবাসী হয়ে বিদেশে পাড়ি জমিয়েছিলেন। পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও লিখিত এক বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্র শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে ৯ জুলাই তারিখে ইথিওপিয়া এবং ইরিত্রিয়া ২০ বছরের সংঘর্ষ নিরসনে যে চুক্তি স্বাক্ষর করেছে তাকে স্বাগত জানাচ্ছে। ইথিওপিয়া ও ইরিত্রিয়ার জনগণের সমৃদ্ধি, শান্তি ও রাজনৈতিক সংস্কারের উন্নয়নে প্রধানমন্ত্রী আবি আহমেদ ও প্রেসিডেন্ট ইসাইয়াস যে সাহসী ভূমিকা রাখছেন আমরা তার প্রতিও সাধুবাদ জানাচ্ছি। দুটি দেশের সম্পর্ক স্বাভাবিকীকরণ এবং শান্তি ও বন্ধুত্বের যৌথ ঘোষণা দুটি দেশের জনগণের ঘনিষ্ঠ রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক সম্পর্ক উন্নয়নের সুযোগ সৃষ্টিতে সহায়ক হবে। যুক্তরাষ্ট্র সরকার এই উদ্যোগে সহায়তা দিতে প্রস্তুত থাকবে। এছাড়াও সকল পক্ষকে আগামী দিনে স্বচ্ছতা এবং আস্থাসহ কাজ করে যেতে উৎসাহিত করবে। ইথিওপিয়া এবং এরিত্রিয়ার শান্তির বন্ধন, আফ্রিকা শৃঙ্গে এবং লোহিত সাগরের উন্নয়ন, নিরাপত্তা ও স্থিতিশীলতার পথ আরও প্রশস্ত করবে।
এতক্ষণ শুনলেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন ছিল। সংক্ষিপ্ত সংবাদ পড়ছেন সেলিম হোসেন।
ধন্যবাদ সঞ্জনা। প্রেসিডেন্ট হিসেবে আমেরিকানদের কাছে ডোনাল্ড ট্রাম্পের গ্রহণযোগ্যতা এখন 42%। মধ্যবর্তী নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, রিপাবলিকানরা প্রেসিডেন্টের এই গ্রহণযোগ্যতার হার গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। গ্যালপ জরিপে প্রেসিডেন্টের গ্রহণযোগ্যতার হার 42%, অগ্রহণযোগ্যতার হার 52%। মনমাউথ ইউনিভার্সিটি জরিপে তাঁর গ্রহণযোগ্যতার হার 43%, অগ্রহণযোগ্যতার হার 50%। আফগানিস্তানের রাজধানী কাবুলের কূটনৈতিক এলাকায় রকেট হামলার ঘটনা ঘটেছে। প্রেসিডেন্ট আশরাফ গানি ঈদের বক্তৃতায় যখন দিচ্ছিলেন, তখন এই রকেট হামলার ঘটনা ঘটে। কিছু রকেট প্রেসিডেন্সিয়াল প্রাসাদে এবং কিছু দূতাবাস কম্পাউন্ডে আঘাত করে। নিজ দল লিবারেল পার্টির নেতৃত্বের যোগ্যতার চ্যালেঞ্জের কাছে জিতে গেলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল। অস্ট্রেলিয়ার গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর পরিকল্পনা বাতিল করবার পরিপ্রেক্ষিতে দলের রক্ষণশীলদের প্রতিবাদের পর টার্নবুল ভোটাভুটির আহ্বান জানান। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পিটার ডুটন, যিনি একদিন আগেও প্রধানমন্ত্রীর পক্ষে ছিলেন, তাঁর পক্ষ থেকে পরদিন প্রশ্নের মুখোমুখি হন। লিবারেল পার্টির আইন প্রণেতা হুইপ নেলো মেরিনো বলেন, মঙ্গলবারের ভোটাভুটিতে টার্নবুল 48-35 ভোটে ডুটনকে হারিয়ে দেন। ভোটের পর ডুটন পদত্যাগ করেন। যুক্তরাষ্ট্রে অবস্থানরত সর্বশেষ এক নাৎসি ষড়যন্ত্রকারীকে আইনগত, কূটনৈতিক এবং রাজনৈতিক প্রক্রিয়ার পর জার্মানিতে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। 1949 সালে যুক্তরাষ্ট্রে আসার পর থেকে জ্যাকিউ প্যালিজ নামের ওই ব্যক্তি নিউ ইয়র্কের কুইন্সে বসবাস করেন। হোয়াইট হাউস বলছে, মঙ্গলবার অভিযানের অভিবাসন কর্তৃপক্ষ তাঁর বহিষ্কারাদেশ ঘোষণা করে। 95 বছর বয়সী প্যালিজ জার্মানিতে যাওয়ার পর বাকি কী ধরনের আইন প্রক্রিয়ার মুখোমুখি হন সেটা এখনও পরিষ্কার নয়। প্যালিজের বহিষ্কারের মধ্যে দিয়ে একটি বার্তা পরিষ্কার হয়েছে যে, নাৎসি অপরাধ এবং মানবাধিকার লঙ্ঘনের মতো অপরাধে যারা জড়িত, যুক্তরাষ্ট্র তাদেরকে সহ্য করবে না, যুক্তরাষ্ট্র এমন অপরাধীদের জায়গা দেবে না। পিনাকী ভট্টাচার্য নামে বাংলাদেশের সামাজিক গণমাধ্যমের সক্রিয় এক ব্লগার সাম্প্রতিক নিরাপদ সড়ক আন্দোলনের পর গোয়েন্দা নজরদারির আশঙ্কায় আত্মগোপন করেছেন। সরকারের কড়া সমালোচক পিনাকী ভয়েস অফ আমেরিকাকে জানিয়েছেন, বাংলাদেশের সপ্তাহব্যাপী শিক্ষার্থী আন্দোলনের সময় তাদের নিয়ে নানা লেখালেখি এবং বক্তব্যের পর DGFI তাকে কল করেছিল। তিনি বলেন, তখন সরকারি দলের সমর্থক নেতাকর্মীরা আন্দোলনকারীদের উপর হামলা করে, সেসব নিয়ে ফেসবুক এবং টুইটারে কথা বলায় আমার ধারণা সরকার আমার প্রতি ক্ষুব্ধ হয়েছে। বারাক ওবামা এবং তাঁর প্রশাসনের অপরাপর কর্মকর্তাদের তরফের হুমকি বিষয়ক এক গোয়েন্দা ব্রিফিংয়ে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রবেশাধিকার বন্ধ করবার বিষয়টি অস্বীকার করা সংক্রান্ত এক খবর অস্বীকার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্প টুইটারে বলেছেন, ফেক নিউজ ওই খবর প্রচার করেছে যাতে বলা হয়েছে ওই গোয়েন্দা ব্রিফিংয়ে প্রেসিডেন্ট ওবামার প্রবেশাধিকারে বাধা দেওয়ার জন্য আমি বিশেষ পদক্ষেপ নিয়েছিলাম। যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনরায় জারি করবার পর ইরানে নানা ধরনের আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে। শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসনা জানিয়েছে, মুদ্রা, স্বর্ণ, আমদানিকৃত গাড়ি এবং মোবাইল ফোন বিষয়ক নানা ধরনের প্রতারণায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তেহরান রেভলিউশনারি আদালতের আগামী সপ্তাহে তাদের বিচার হবে বলে জানানো হয়েছে। অলিম্পিক স্বর্ণ বিজয়ী স্প্রিন্টার উইসান বল্ট 32তম জন্মদিন পালন করেছেন। অস্ট্রেলিয়ার ফুটবল দলের সঙ্গে প্রশিক্ষণের মধ্যে দিয়ে পেশাগত ফুটবল খেলার স্বপ্ন পূরণ হলো তার এই প্রশিক্ষণে। সমুদ্রপাড়ের শহর গসফোর্ডের একটি মাঠে ফুটবলে লাথি মারবার মধ্যে দিয়ে তিনি দলের অপরাপর খেলোয়াড়দের সঙ্গে প্রশিক্ষণে অংশ নেন। 8 বারের জ্যামাইকান স্বর্ণবিজয়ী তার ফুটবল খেলার পর সাংবাদিকদের বলেন, এটা দৌড়ানোর ট্র্যাকের মতোই ব্যাপার। গত বছর বোল্ট ট্র্যাক থেকে অবসর নিয়েছিলেন।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাহিদুল ইসলাম,
এবং আমাদের আজকে ফেসবুক লাইভে সহায়তা করেছেন তাহিরা কিবরা এবং সাফিউল আলম মাসুদ। এবং আমাদের সবার পক্ষ থেকে, বাংলা বিভাগের সবার পক্ষ থেকে,
সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা। আগামীকাল আমাদের অনুষ্ঠান দেখবার এবং শোনার আমন্ত্রণ জানিয়ে আমি সঞ্জনা ফিরোজ,
এবং আমি সাবরিনা চৌধুরী,
আমি সেলিম হোসেন, ঈদ মোবারক জানিয়ে আবার শেষ করছি।
সবাইকে অনেক শুভেচ্ছা, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.